no fue la gachina. ¿O qué chaco lo mirado? Ficando muy caro por eso. Ficando lo que cabrón le dije. O cabrón le dije, ¿cómo ha quedado? A mí no me coma por mí. Cuando tornan aquí igual, tornan gurde aquí de que te. Me se va en hambre que te. Ficar se va a curvi. ¿Cómo no se va a curvi? Ahora seguro que no se va a curvi. Ahora seguro que no se va a curvi. বললে এইরকম ব্যাপার আছে, আপনি ক্ষমা করুন আমাকে, আপনি রাগ করবেন না আমার পরে। জিনিসগুলো দেখো, চাকরি করে সে চাকর, ও চাকর বললে মন খারাপ হয়ে যাচ্ছে, অথচ চাকরি করে, কি করবো আমরা? আমরা অন্য সকলেরই চাকর হতে চাচ্ছি, অন্য সকলেরই চাকরি করতে চাচ্ছি, ঠাকুরের চাকরি করতে চাচ্ছি না, গুরু বৈষ্ণবের চাকরি করতে চাই না। হতভাগ্য দুর্ভাগ্য আমরা, যার জন্য রামের মা তারে তো মেশিন বলে না, এই অবস্থা হয়েছে আমাদের। ভগবানের সেবা করতে চাই না, আর সব করব, আর সব বিষয়ে আমাদের সময় যথেষ্ট আছে, আর সব সময় যদি কিছু করি সস্তার ব্যবস্থা, তাও সস্তার ব্যবস্থা না। একটা জায়গায় যাব আমি, সোজা রাস্তা দিয়ে যদি যাই তাহলে 10 মিনিট লাগে, আর ঘুর পথে যদি যায় তাহলে প্রায় 1 ঘন্টা হয়ে যায়। কি করব? সোজা পথে গেলে বিপদ আপদ আছে অনেক। রাম লক্ষণকে নেওয়ার জন্যে গেছেন বিশ্বামিত্র ঋষি দশরথ মহারাজের কাছে। খুব ভয় হচ্ছে দশরথ মহারাজের, ওর ছেলে দুটোকে নিতে এসছে, যদি মরে যায়। বাৎসল্য বিশ্বামিত্র বলছেন, তোমার ছেলে দুটো এমনি ছেলে না, স্বয়ং ভগবান। নারায়ণকে 4 টুকরো করা হয়েছে, সেই 4 টুকরোর মধ্যে 2 জন হচ্ছে রাম লক্ষণ, আর 2 জন হচ্ছে ভরত শত্রুঘ্ন। তা কেন তুমি শঙ্কা করছ তোমার ছেলের কোনো বিপদ আপদ হবে? স্বয়ং ভগবান জানি, তার আবার বিপদ আপদ কি? উনি দেখলেন বিশ্বামিত্র ঋষি কথায় কথায় রাগ করে, চড়িতাম কি করে ফেলবে বাবা, দরকার নেই, আচ্ছা যান নিয়ে যান। পেয়ে গেলেন, তখন জিজ্ঞাসা করছেন, ঠাকুর তোমরা কোন দিক দিয়ে যাবা? বললে আমাদের কাছে এলে কেন? এসেছি তোমাদের দ্বারা কিছু কাজ করানো হবে, মানুষের দ্বারা সেটা হবে না, তোমার দ্বারা হবে, সেই জন্য আমি এসেছি। তুমি তো প্রজারঞ্জক রাজা, প্রজাবৎসল রাজা, সোজা রাস্তা হবে, কিন্তু সেই রাস্তায় তারকা রাক্ষসটি আছে, আরো অনেক রাক্ষস আছে, তাহলে কোন দিক দিয়ে যাবে বলো? শ্রীরামচন্দ্রকে জিজ্ঞেস করছি। শ্রীরামচন্দ্র বললেন, আমরা তো ওই কাজের জন্য এসেছি, আমি সোজা রাস্তা দিয়ে যাবো, চলো। কাজ আরম্ভ হয়ে গেল, পরপর পরপর ঘুরে গেলে একটু নিরাপদ হয়, কিন্তু সোজা গেলে বিপদ আপদ অনেক আছে, বলে বিপদ আপদ হটাবার জন্যই তো আমি যাব। এখন সকলের বিচারটা তো সমান নয়, এমনিও বলা আছে শাস্ত্রে ওরকম ধরনের কথা, অনেক সময় যদি আমরা সংক্ষেপ করতে যাই জিনিসটা গণ্ডগোল হয়ে যায়। এই শর্টকাট ইজ অফেন এ রং কাট বলে ইংরেজিতে কথাটা আছে, একটা প্রভাব। সোজা রাস্তায় গেলে অনেক বিপদ আপদ আছে, তাহলে একটু ঘুরপথ দিয়েই যাই, কিন্তু ভগবানের নিজের বেলায় ওসব কথা নেই। তিনি সব বিপদ আমার হটিয়ে দেবেন। দুষ্টির দমন, সৃষ্টির পালন, এটা হলো ভগবানের স্বভাবে আছে। এটা তার কথা যে শুনে চলবে তার কোনো অসুবিধা নেই, নির্ভয় অভয়। আর যে শুনতে চাচ্ছে না বারবার বলেও সেখানে খুব জোরদার ব্যবস্থা নিতে হচ্ছে। যুদ্ধ আরম্ভ হয়েছে কার সঙ্গে? ওই অন্ধ রাজা তারই ছেলে, ওদের সঙ্গেই আরম্ভ হয়েছে যুদ্ধ, কৃষ্ণ বলদেবের সঙ্গে। কৃষ্ণ গেছেন তো জলদেখে যেতে হচ্ছে, গেছেন উনি, আর বলদেবের শিষ্যটার সঙ্গেই যুদ্ধ হচ্ছে। বলদেবের শিষ্য কে? দুর্যোধন। কোন রকমে তাকে কায়দা করা যাচ্ছে না, কবজা করা যাচ্ছে না, একবার ঘোরতর সংগ্রাম। যখন খুব বেশি বাড়াবাড়ি করছে তখন বড়দেবের কি আছে? কাঁধে কাঁধে ফলমূসল আছে। যখন কিছুতেই কথা শুনছে না, মানছে না, তখন বড়দেব একটা কথা বলেছেন, বাংলাতে আছে কথাটা, নূনম নানা মদন্নদ্ধ শান্তি নেচ্ছন্তি সাধব ন ইচ্ছন্তি অসাধব। যারা অসাধু, সাধু নয়, সদ্ভাব যাদের নাই, তারা কি করে? ন ইচ্ছন্তি শান্তি, তারা শান্তি চায় না, শান্তি কামনা করে না। তেসাং হি প্রসম দণ্ড পশু নাং লগুড়ু যথা। পশুকে যেমন কবজা করে লোক, লাঠি বেটা করে, আমিও তোমার উপরে সেরকম ব্যবস্থাই নিচ্ছি। আমি বড় অহংকারী, পয়সার গরম না, এই বলে চালিয়ে দিয়েছেন। এখনো পর্যন্ত হস্তিনাপুর বেঁকে আছে যমুনার দিকে, অসময়ে ভূমিকম্প উপস্থিত হয়েছে, সব শেষ হয়ে যাবে। তাড়াতাড়ি দৌড়ে ছুটে এসেছে দুর্যোধন, এসে প্রভু রক্ষা করো, বাঁচাও, অল্পেতে হয় না, ক্ষমা চেয়েছেন শিষ্যটি। বড়দেব কে? গুরুদত্ত তো, বড়দেব হচ্ছেন গুরুদত্ত। তার বিশেষণ একটা খুব ভালো বিশেষণ আছে, ভগবানেরই দ্বিতীয় স্বরূপ, কৃপামূর্তি। ওখানে কি লেখা আছে পড়ো দেখি, ওই যে দুজন রয়েছেন, সর্ব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান, তাহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম, একই স্বরূপ দ্বয়ে, কিছু মাত্র পড়তে পারছি না সব। তারপরে কৃষ্ণ লীলার সহায় বলদেব তত্ত্ব ওখানে ব্যাখ্যা রয়েছে। ভীষণ ওইরকম ধর্মের ব্যবস্থা নিয়েছেন, আবার যে এসে কেঁদে পড়েছে, পায়ে লুটিয়ে পড়েছে, চুপ করে রইল। কিন্তু ওই যে শহর দেখে আছে যমুনার দিকে আজও, তারপরে আর ব্যবস্থা নেননি। ওই দুষ্টের দমনকারী, সৃষ্টির পালনকারী, গুরুতত্ত্বের মধ্যে এটা আছে। রামলীলার সঙ্গে যদি এর সঙ্গে কিছু মিলজুল করা যায় তাহলে দেখা যাবে লক্ষ্মণজি তিনি সব সময় শ্রী রামচন্দ্রেরই অনুগামী। শ্রী রামচন্দ্র রাজীব লোচন যা বলছেন তাই করে যাচ্ছেন। বনবাসে গেছেন 14 বছর। শ্রী রামচন্দ্র কোনোদিন বলেননি খাও, ফল নিয়ে এসছে লক্ষণ ওকে ভাগ দিয়েছেন, তাই না? উনি রেখে দিয়েছেন সব গাছের বৃক্ষ কোটারের মধ্যে রেখে দিয়েছেন। 14 বছর বনবাসের পর সেই সব ফলের হদিশ হয়েছে। হনুমান গিয়ে সেসব নিয়ে এসেছে, যেমন ছিল একটি সব আছে। কি ব্যাপার, এরকম হয় নাকি? হয়, অমৃত হস্ত স্পর্শে এগুলো হয়, যেমন ছিল সেরকম রাখা আছে। বলে 14 বছর যিনি খাননি, ওই 14 বছর খাননি কই? দাদা তো আমাকে খেতে বলেনি কোনোদিন, ধরো তো ধরো লক্ষণ ধরে রেখে দিয়েছে। যদি বলতেন তুমি খাও তাহলে এত খেতেন, কিন্তু আমার তো খেতে বলেননি, ধরো তা ধরে রেখে দিয়েছি। তত্ত্ব দর্শনগুলো এইরকম। হনুমানজি ও গুরু বজ্রঙ্গলী হনুমানজি ও গুরুতত্ত্ব, কিন্তু পূর্ণভাবে গুরুতত্ত্ব বলবে। দুজনের সঙ্গে খেলাখেলি হচ্ছে, দুই গুরুতে খেলাখেলি হচ্ছে। ফিরে গেছেন 14 বছর বনবাসের পর, মাঝখানে যখন বনবাসে এরা এসেছেন সেই সময় ভরত ছিলেন না, মাতুলালয়ে ছিলেন নন্দীগ্রামে। ফিরে এসে দেখলেন সব উল্টে পাল্টে গেছে। তাকে আনবার জন্যে গেছেন চিত্রকূটে, এলেন না। তুমি না গেলে বিশাল কোশল রাজ্য উত্তর কোশল সব শেষ হয়ে যাবে। বললেন না, ভগব দিচ্ছে সব ঠিকই থাকবে। নিজে ভগবান তা বলছেন না, বাবা নিজেকে ভগবান বলছেন না, ভগব দিচ্ছে সব ঠিক থাকবে। আমার তো যা চলবে না, কেন? আমি তো পিতৃসত্য পালনের জন্য এসেছি, পিতার আজ্ঞা পালন করবার জন্য আমি এসেছি। আমি কি করে ফিরবো বলো? আমার তো ফেরা যাবে না, তাহলে তাহলে কি করবো আমি? দুরাভারণ তাদের নেই না, রাজ্যকাণ্ড বিধান আমার, এই রাজ্য চালানো যাবে না তুমি না থাকলে। তাহলে আমি কি করবো? আমি খালি হাতে ফিরে যাবো? তাহলে তোমার পাদুকা দাও। পাদুকা যখন দিলেন বললেন আচ্ছা এই সিংহাসনে রেখে, তোমার এতে রেখে আমি দেখাশোনা করবো আর কি করবো আর। কিন্তু দেখো দাদা, 14 দিন যদি 14 বর্ষ যেদিন পূর্ণ হবে সেই দিন যদি তোমার দর্শন না পাই তাহলে কিন্তু আমি সুইসাইড করবো। না তা করতে হবে না তোমাকে, ঠিক সেই দিনেতেই আমি হাজির হব। সেই দিনেতেই হাজির হয়েছেন তিনি অযোধ্যায়। বহু অমাত্য বর্গ যারা তার হয়ে সব বহু কষ্ট স্বীকার করেছে সকলকে তিনি উপঢৌকন দিচ্ছেন, প্রাইজ দিচ্ছেন। কিন্তু পাশেই তো বসে আছে বজ্রঙ্গলী হনুমানজি। দক্ষিণে লক্ষ্মণো ধন্যি মামতো জানকী শুভা পুরতো মারুতির দেশ্য তং নমামি রঘুত্তমম। সবাইকে সব দিচ্ছেন, ওকে কেউ কিছু দেখছে না। সেই জন্য কথা উঠেছে ওকে কিছু দেওয়া হোক। তখন সীতা মায়ের গলায় ছিল বহুমূল্য মুক্তাহার, সেইটা খুলে উনি পরিয়ে দিলেন, একে ভদ্রমণি হনুমানজিকে পরিয়ে দিলেন। তিনি ওটা নিয়ে দাঁত দিয়ে কাটতে লাগলেন, একটা একটা করে মুক্তা কেটে ফেলেন, আবার একটা করে ফেলে দিচ্ছেন। ওই দেখে রাগ হয়ে গেছে লক্ষ্মণজির, তুমি এগুলো কেটে কেটে কি ফেলছ? আমি দেখছি প্রত্যেকটি দানার মধ্যে আমার রাম সীতা আছেন কিনা, আমার সীতারাম আছেন কিনা। লক্ষ্মণজি বলছেন, তোমার এত অহংকার, এত আদর করে যত্ন করে তোমাকে পরিয়ে দিলেন মুক্তাহার, আর তুমি কেটে কেটে ফেলে দিচ্ছ, এটা কিরকম ব্যবহার তোমার? তোমরা আমি কি করব, আমি যে অধিকার পেয়েছি সেই অধিকার অনুসারেই আমি ওটা দেখছি, আমার তো খুব অহংকার, আমি যা বলছি আমি সেটা তোমাকেও দেখাচ্ছি। দুঃখ পেয়ে গেলেছেন, দেখছেন সেখানে তার হৃদয় সিংহাসনে রাম সীতা বসে আছে। এক গুরু আর এক গুরুকে পরীক্ষা করছে অবস্থাটা, কিন্তু অবস্থাটা প্র্যাকটিক্যাল ফিল্ড, এ ছলচাতুরি কিছু না। যদি আমি সমর্থ হই তাহলে বুক চিরে দেখাই, এ অনেকে বলেন, কিন্তু কার্যকালে হয় না। কিন্তু বজ্রঙ্গলি তিনি প্র্যাকটিক্যাল ফিল্ডেই দেখিয়ে দিলেন, পরীক্ষা বাস্তব দর্শনটা কিরকম সেটা দেখালেন। তিনি পরীক্ষা ফিল করার লোক নন, বজ্রঙ্গলি দেখিয়ে দিলেন প্র্যাকটিক্যাল ফিল্ড। এরকম তো আছে অনেক জায়গায়, অনেক ব্যাপার, পরীক্ষা হাতে নাতে পরীক্ষা। তত্ত্ব দর্শনের বেলায় এরকম আছে, তাকে পশু বললে হবে না, গুরুতত্ত্ব পাখির মধ্যে আছে, গুরুতত্ত্ব পশুর মধ্যে আছে, গুরুতত্ত্ব ভগবতত্ত্ব মাছের মধ্যে আছে, কুর্মের মধ্যে আছে, বরাহের মধ্যে আছে, অর্ধেক মানুষ অর্ধেক সিংহ এর মধ্যে আছে, হ্যাঁ অপুষ্টাঙ্গ বামন দেবের মধ্যে আছে, কোনটার মধ্যে নাই? বিচারের কথা, আমরা তো অন্যরকম বুঝি, প্রত্যেকটার মধ্যেই বিচারের কথা আছে। যিনি সর্ববস্তুতে ভগবত দর্শন করছেন তিনি হলেন সমদর্শী সাধু, বজ্রঙ্গলি হনুমানজি সেই রকম ধরনের সাধু। তিনি পরখ করে নিতে চাচ্ছেন, সীতামা দিলেও তার একটা ইয়ে আছে, নিজস্ব বিচার, সেই বিচারটা তিনি অ্যাপ্লাই করছেন। তিনি সীতামাকে কখনো অবজ্ঞা করেননি, কিন্তু তত্ত্ব দর্শনটা যাচাই করছেন আমার ক্ষেত্রে দেখি কতটা কি হয়। তত্ত্ব তো ঠিকই আছে, তত্ত্ব তো কখনো পরিবর্তিত হয় না, তার নিজের স্বরূপ নিয়েই বসে থাকে, তার নামই তত্ত্ব দর্শন, অ্যাক্সিওমেটিক ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ তাকে বলে। আমার তো ভুল বুঝি এসব কথা, সেরকম পরীক্ষাটাই মনে করে গুরু তত্ত্ব বড়দের তত্ত্ব তিনি ওর পরীক্ষা নিচ্ছেন, কিন্তু পরীক্ষা ফেল করেননি বজরঙ্গলি হনুমানজি, ফেল করেননি। এইরকম জগতে আছে যাকে আমরা গুরু বলে মনে করছি, তার তো বড় লাজ। তার গুরুর কাছে তো তিনি শিষ্য, তার উপরওয়ালা তার তো গুরু আছে, তার কাছে তিনি শিষ্য। বিচারগুলো এইরকম, সব গুরুবর্গের বিচার করলে দেখা যাবে সকলেই যেন সেবা শিক্ষা করছেন। তাহলে কাকে গুরু বলবো আর কাকে শিষ্য বলবো? বিচারের কথা। এক একজন অসাধারণ ক্ষমতা দেখিয়েছেন আমাদের পূর্ব পূর্ব গুরুবর্গ, অসীম ক্ষমতা। মধ্যাচার্যের কাছে গোপাল দেব এলেন কৌশল করে, জাহাজ যাচ্ছে সমুদ্র দিয়ে আটকে গেল মাঝখানে, নেমে এলেন সেই সাগর এলেন, দেখলেন সাধু একজন বসে আছেন সমুদ্রের তীরে, আসন লাগা দিয়া হ্যাঁ ওইখানে এসে আমার ব্যবস্থা করুন, আমায় দয়া করুন। জানেন সাধু তো তিলক লাগে, সাধু তো তিলক করেন রোজ, ওই জন্য এক চাংড়া তিলক এনে ওখানে রাখলেন, রাখবার সঙ্গে সঙ্গেই তিলক দুটো দুই খণ্ড হয়ে গেল, দাঁড়িয়ে গেলেন। যদি মন্থন দণ্ড ধরে রেখেছেন বালগোপাল, সেই মুহূর্তে দাঁড়িয়ে গেলেন সেখানে। এইভাবে কৌশল করে গোপাল এলেন মধ্যাচার্যের কাছে। মধ্যাচার্য বললেন, তুমি এইভাবে আমার কাছে এলে, ঠিক আছে আমি তোমার পূজো অর্চন করব, যাও তুমি তোমার জাহাজ ছেড়ে গেছে যাও। বেঁধে গিয়েছিল, আটকে গিয়েছিল, তোমার জাহাজ ছেড়ে গেল। মধ্যাচার্য যাচ্ছেন সেই পাদুকা ক্ষেত্রে, ওখান থেকে 9-10 মাইল দূরে, আর যে গোপাল যিনি তার ওজন কত? 9 মন, 9 মন ওজন। তাকে তিনি কাঁধে করে নিয়ে চলে গেলেন। কিরকম ক্ষমতা, 9 মন ওজন ঠাকুরকে কাঁধে করে নিয়ে চলে যাচ্ছেন তিনি একা। মুখ্য বায়ুর অবতার এই শ্রীমান মধ্যাচার্য, হনুমত ভীমাবতার, এই হনুমানের অবতার, বজ্রমুনির অবতার উনি, আবার ভীমসেনের অবতার, এই দুই যুগ্ম অবতার মধ্যাচার্য। সাধারণ ব্যাপার তো নয় এগুলো, এরা তো আমার উপরওয়ালা গুরুবর্গ সব। শ্রীকৃষ্ণ ব্রহ্মদেবর্ষি বাদরায়ণ সমকান শ্রীমধ্য শ্রী পদ্মনাভ শ্রীমন্দ্রী শ্রী মাধবন, অসীম ক্ষমতা। সাধারণভাবে তো তোদের দেখলে চেনা যাবে না, 10-11 বছর বয়সে কেউ সন্ন্যাস নেয়? তিনি তো সেই সময় সন্ন্যাস নিয়েছেন, তখনই সমস্ত শাস্ত্র সব প্রণয়ন করে ফেলছেন, ভাগবতের মধ্যভাষ্য রয়েছে, গীতার ভাষ্য আছে মধ্য, আশ্চর্য ব্যাপার। সাধারণের পক্ষে যেটা সম্ভব নয়, এদের পক্ষে সবটাই সম্ভব। এই সব জিনিসটাই বুঝতে হবে আমাদের, গুরুতত্ত্ব। মধ্যাচার্যের ক্ষেত্রেতে অনেকে বলেন অনেক কিছু, কিন্তু তার নিজস্ব যে ক্ষমতা তত অদ্ভুত ব্যাপার। ওই গোপালের পূজার প্রবর্তন করলেন, মা যশোদা যদি বন্ধন করছিলেন আর গিয়ে ধরেছে, মা ওটা বন্ধ করা এখন, মা বন্ধ করে দিল। কিরকম ধরনের তার পূজা অর্চন তো হচ্ছে, এখনো হচ্ছে, আজও হচ্ছে। কটামঠ, অষ্টমঠাধীশ, মধ্যাচার্যের 8টা মঠ আছে বিভিন্ন জায়গায়, সেখানে যেসব মহান্তরা আছেন, যারা সব ত্রিদণ্ডী সন্ন্যাসী, তারা কিভাবে পূজা করেন? ঠাকুরের পূজা করেন, গোপালের পূজা কিভাবে করেন? গোপী ভাবে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, আছে তো লেখা এগুলো, গোপী ভাবে তারা পূজা করেন কৃষ্ণের। শ্রী অষ্টমঠাধীশ এখন সমস্ত তত্ত্ব দর্শন গুলো আমাদের মোটামুটি শিখতে হয়, জানতে হবে। সম্প্রদায় সম্বন্ধে যদি আমাদের বাস্তব অভিজ্ঞান দরকার, আমাদের শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এসব। ওই গোপালের জন্য তিনি 12টা স্তব স্তুতি লিখেছেন, দ্বাদশ স্তোত্রম তার নাম। দেবকী নন্দন নন্দ কুমার, দেবকী নন্দন নন্দ কুমার, বৃন্দাবনাঞ্চল গোকুল চন্দ্র, কন্দ ফলাসন সুন্দর রূপ, নন্দিত গোকুল বন্দিত পাদ। এইসব পদ খুব সুন্দর। তত্ত্ব দর্শন গুলো সব বুঝতে হবে, কে কি বলতে চেয়েছেন, কে কি বুঝাতে চেয়েছেন। এক সময় আমার কাছে একটা প্রশ্ন এসেছিল, আমাদের গৌড়ীয় শ্রী গৌড়ীয় পত্রিকা এটা প্রকাশ হয় 1949 সালে, 1949-এ দলের সময়, তাতে প্রথমেই আমাদের গুরু পরম্পরা সব দেওয়া হয়েছিল। সেখানে লেখা ছিল শ্রী ভাগবত গুরু পরম্পরা লেখা ছিল। বহুদিন কেটে গেছে, এই এখন থেকে বোধ হয় এই কয়েক বছর আগে, কয়েক বছরের মধ্যেই আমার কাছে প্রশ্ন এলো, গুরু পরম্পরা তো গুরু পরম্পরা, আবার ভাগবত গুরু পরম্পরা মানে কি? আমি তখন উত্তর দিয়ে দিয়েছি, কিন্তু মনে মনে ভাবলাম উত্তর যেটা দিলাম সেটার রেফারেন্স তো দরকার, শাস্ত্রীয় প্রমাণ তো দরকার। উত্তরটা আমি দিলাম, খুঁজছিলাম বহুদিন, খুঁজে পেয়ে গেছি উত্তর। তাতে দেখা যাচ্ছে ভাগবত গুরু পরম্পরা খুব পরিষ্কার ব্যাখ্যা। আমাদের যারা গৌড়ীয় গুরু গোস্বামী যারা ব্যাখ্যা তার মধ্যে পেয়ে গেছি, বলছেন ভগবানের ছেলে দুই রকমের, তার বংশ, এক বংশ তারা হচ্ছেন পিতার অনুজ্ঞা পালন করে, গুণগত বিচার করে, যারা জগতে সনাতন ধর্মতত্ত্ব ব্যাখ্যা দিয়েছেন, এই একটা সেকশন। আর এক সেকশন সন্তান, তারা একটু অন্যরকমের ভাবের। ভাগবত গুরু পরম্পরা মানে কি? যারা ভাগবতীয় বিচার সম্পূর্ণরূপে মেনে নিয়ে, তত্ত্বদর্শন মেনে নিয়ে যারা চলেছেন এবং তাদের অনুগত জনগণকে চালিয়েছেন, তাদেরই গুরু পরম্পরা হল ওই কৃষ্ণ হইতে চতুর্মুখ হন, চতুর্মুখ ব্রহ্মা হইতে নারদের মতি, এইসব নাম যাদের আছে, শ্রীকৃষ্ণ ব্রহ্ম দেবর শিবাদরায়ণ সঙ্গকান, এই লাইনটা, এই জিনিয়লজিক্যাল লিস্ট। তারা আর এক সেকশন তার থেকে এসেছে যারা
শিবানন্দে লাভ করতে পারি, এইটি হল একমাত্র এই পূজার তাৎপর্য। দুর্বার কর্ম এই জন্যই জগতে অবতীর্ণ হয়ে দিব্যি সংসার জ্বালা থেকে রক্ষা করে ভগবানের পাদকর্মে সেবাময় শান্তিময় পরিবেশ শান্তিময় অবস্থা প্রদান করে থাকে। সুতরাং আজকে মনুষ্য জন্ম সার্থক করবার মতন আমাদের একটা সুযোগ এসেছি। সংসারেতে মায়ের বাধ্য হয়ে আমরা দিবারাত্র পরিশ্রম করছি, কিন্তু তার পরিণামে আমাদের নরকাদিতে গিয়ে দুঃখ যন্ত্রণা ভোগ করতে হয়। ভগবানের সেবাই হল আমাদের নিত্য কর্তব্য, কিন্তু সেই সমস্ত কর্তব্য জ্ঞান আমাদের বিস্মৃত হয়ে আমরা যেগুলি অকর্তব্য সেই সমস্তগুলিকে কর্তব্য জ্ঞান করে নিরন্তর ব্যর্থ হয়ে রয়েছি। আমাদের এই দুরবস্থা থেকে উদ্ধার করবার জন্যই তিনি কৃপা করে আমাদের মধ্যে আবির্ভূত হয়ে থাকেন এবং কীভাবে আমরা সেই ভগবত চরণে আকৃষ্ট হই সেই সমস্ত পন্থা অবলম্বন করে আমাদের মঙ্গল বিধান করে। আমরা তার সেই বহুমুখী প্রচেষ্টা প্রথমকে কীর্তন করে শেষ করতে পারব না। প্রধানত তিনি মন্ত্রকে দীক্ষা দিয়ে আমাদের এই যে মাইন্ড বস্তুতে মনে আবিষ্টতা সেটাকে দূর করে দেন, তারপরে কমকর্তার উচ্চারে শ্রদ্ধা উদিত হয় এবং তখন ভগবানের লীলা কথা এই সমস্ত রুচি আমাদের উৎপন্ন হয় এবং ক্রমে ক্রমে আমরা প্রেম পর্যন্ত অধিকার করে জীবনকে সার্থক করতে পারি। এইরূপভাবে প্রচেষ্টাই হল মনুষ্য জন্মের সার্থকতা। নতুবা আহার ইন্দ্রিয় ভয় ইন্দ্রিয় দর্শন এই পশুজন্মে আমরা পেয়ে থাকি, কিন্তু মনুষ্য জন্মে একমাত্র সার্থকতা পরমার্থ। সেই পরমার্থ লাভের জন্য একমাত্র উপায় রূপা কর্মে আশ্রয় গ্রহণ এবং তার কাছ থেকে ভজন ইত্যাদি শিক্ষা। আদরিকতা যত সাধুসঙ্গ অত ভজন ক্রিয়া তত অনর্থ নিবৃত্তি সায় তত নিষ্ঠা রূপী তত অথা শক্তি তত এই মনুষ্যের জন্য সার্থক করতে পারে। গুরুবার কর্মীর মহিমা বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে প্রকাশিত হয়ে থাকে। সর্বত্রই যে একই রকমের সেই প্রকাশ লক্ষ্য করা যাবে তা নয়। কেউ আপনি আসলে ধর্ম জীবনে শিখায় কেউ আচার করে কেউ প্রচার করে এইরকম বিভিন্নভাবে তাদের সমস্ত প্রকাশ আমরা লক্ষ্য করে থাকি। সুতরাং তাদের আগমনের দ্বারা জীবে সেই পারমার্থিক কল্যাণ লাভের একমাত্র সুযোগ লাভ হয়ে থাকে। তিনি গ্রন্থাদি পাবলিকেশনের দ্বারা তিনি পরিক্রমার বিধান ধাম পরিক্রমার দ্বারা ভক্তগণের কাছে ভাগবত পাঠ কীর্তনের দ্বারা চতুষ্ষী অঙ্গের মধ্যে সবগুলি প্রধানরূপে না হলেও তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন নিরাপরাধী নাম লইলে পায় ব্যবধান। এইরূপভাবে ভগবানের নাম যাতে আমরা গ্রহণ করতে পারি সেই একমাত্র কলিজীবের যে সর্বশ্রেষ্ঠ পন্থা সেই সব সুযোগগুলি তিনি আমাদের প্রদান করে এসে মহাত্মন্দির আদি কেন্দ্র প্রতিষ্ঠা করে সেই ব্যবস্থা করে গেছে। আমরা তা নিয়ে কোনো জীবনে শোধ করতে পারব না, তাকে আশ্রয় করে আমরা আমাদের পরমার্থ জীবন সফল করতে পারি যাতে এই তাঁর চরণে আজকে আমি প্রার্থনা জানাই।
আচার্য শ্রীমদ্ভক্তি প্রজ্ঞান কেশবিতি নারী পাড়ি জীব দুঃখী সদাতায় শ্রীনাথ প্রেমদায় নমো মহাবদনায় কৃষ্ণ প্রেম প্রদায় কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে দুর্ভক্তি হে কৃষ্ণ করুণানন্দ দীনবন্ধু জগৎপতি গোপেশ ভূপিকা কান্ত রাধাকান্ত নমস্তু তপ্ত কঞ্চন গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসৃতে দেবী প্রণমামি বৃন্দায় কৃষ্ণদেবৈ প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণভক্তিপ্রদে দেবী সত্যভক্তৈ নমো মঞ্চাকল্পদুর্ভ্যশ্চ কৃপাসিন্ধুর্ভৈরেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো আজ অসমীয় গুরুবার জগদ্গুরু নিত্যলীলা প্রবিষ্ট মহাপুরুষ শ্রীম ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ একশত দুইতম শুভাবির্ভাব তিথি প্রতি বৎসরই এই শুভ তিথি আহ্বান করেন আমাদের কিছু সেবা প্রদান করবার জন্য, বহুবিধ সেবা, তার মধ্যে একটা বিশেষ সেবা গুরুপাদ ধর্মের মহিমা কীর্তন। গুরুপাদ ধর্মের দীর্ঘশ্বাসী ভক্ত তারা সব সময়ের জন্য গুরুবাদের মহিমা কীর্তন করবে, এটাই তাদের পক্ষে সার। কিন্তু সে বিষয়ে আলোচনা করতে গেলেও অধিকারের প্রয়োজন, এই অধিকার নিয়ে আমাদের মধ্যে সব থেকে বড় আলোচনা প্রয়োজন হয়ে পড়েছে। অধিকার যদি আমরা না পাই তাহলে কোনো সেবাই করতে পারি না, আবার অধিকার পেয়েছি কি না সেটা আমাদের বুঝবার ক্ষমতা নেই। তথাপি বুঝতে হবে অধিকার পাওয়ার জন্য, সেই জন্য শাস্ত্রে বলছেন অধিকার তো দিয়ে রেখেছেন। গুরুতত্ত্ব যখন আমাকে গ্রহণ করেছেন তখন নিশ্চয়ই আমার সাধনের অধিকার দিয়ে রেখেছেন, সেইটা ধরে নিয়ে মেনে নিয়ে আমরা আমাদের সাধনে অগ্রসর হব। হরিগুরু বৈষ্ণব দিনের স্মরণ, দিনের স্মরণে হয় সর্ববিঘ্ন বিনাশন, সর্ববাঞ্ছিত ভ্রমণ। সেখানে দেখা যাচ্ছে গুরু বৈষ্ণবের মহিমা মহাত্ম কীর্তন করলে করে চিত্তশুদ্ধি হয়, তারপরে আরও অনেক কিছু হয়, ভাবশুদ্ধি হয়, অনেক কিছু হয়। প্রাথমিকভাবে আমরা যেটুকু অধিকার পাই সেখানে নাম কীর্তনের ব্যবস্থাই দেওয়া হয়েছে। বিশেষত এই কলিযুগে হরিনাম সংকীর্তনেরই প্রাধান্য রয়েছে, আর এই নাম কীর্তনের দ্বারাই আমাদের সাধনের অন্তিম লক্ষ্য যে ভগবত প্রেম প্রীতি তাও লাভ হয়, এ কথাও শাস্ত্র বলছে। অনধিকারী ব্যক্তি তিনিও নাম করবেন, অধিকারী ব্যক্তি তিনিও নাম করবেন, যারা সব অধিকারের অতীত তারাও এই নাম করবেন, এইরূপ ব্যবস্থাই দেখা যাচ্ছে শাস্ত্রে। আমরা যে নাম করবো সাধারণভাবে সেখানে কেউ কেউ করবো অধিকার লাভ করবার জন্য, আবার তার মধ্যে কেউ কেউ অধিকার প্রাপ্ত হয়ে আবার কেউ অধিকারের অতীত হয়ে, এই তিন অবস্থায় নামগ্রহণের পাঠানোর কথা শাস্ত্রে আছে। চৈতন্য মহাপ্রভুর যে শিক্ষা সেটা এই নাম বাংলার মধ্যেই রয়েছে। কৃষ্ণ তিনি গীতা ভাগবতে অনেক উপদেশ করেছেন, কিন্তু সেই উপদেশ আমাদের কানে যায়নি, আমরা নিতে পারি নাই, ইচ্ছা অনিচ্ছা সত্ত্বে আমাদের সর্বোপরি গার্জিয়ান তিনি আমাদের নাম নামাতে পারছেন না, সাধন পথে অগ্রসর করাতে পারলেন না। তাই সেই ভগবান আবার ভগবতী শ্রী রাধা ঠাকুরের সঙ্গে একই তত্ত্ব হয়ে গৌরাঙ্গ মূর্তিতে এই জগতে আবির্ভূত হয়েছে। তিনি এসে বলছেন তোমরা সবাই কৃষ্ণ ভজন করো, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা, এইটাই তিনি শ্রীমান নিত্যানন্দ প্রভুকে নমাচার্য হরিদাস ঠাকুরকে শিখিয়ে দিয়েছেন, তারা সেই কথাই সব জায়গায় বলছে। নিত্যানন্দ প্রভু বলছেন তোমরা যদি আমার গৌরের ভজন করো তাহলে তোমাদের সব দায়িত্ব আমার, যথেষ্ট রে ভ্রাত কুরু হরি হরি ধ্বনি মনীষম তত সংসারণ বায়ু। সেই চৈতন্য মহাপ্রভু তিনি এই জগতে এসে জগৎগুরু রূপে সমস্ত তত্ত্ব দর্শন শিক্ষা দিচ্ছেন। অনেকে প্রশ্ন করছেন মহাপ্রভু তো তার নিজের পার্শ্বদকে নিয়ে এই জগতে এসেছিলেন, তিনি নূতন কি শিক্ষা দিলেন, তিনি তার নিজের লোকের কাছে শিক্ষা দিয়েছেন সব। শাস্ত্র আলোচনা করার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সেখানে তার নিজের পার্শ্বদগণ ছাড়াও আছেন লোক, সার্বভৌম ভট্টাচার্যের কথা এসেছে, গোপীনাথ আচার্যের কথা এসেছে, এরা সব কি ভক্ত এসব আলোচনা হয়েছে। সুতরাং মহাপ্রভু তার নিজের পার্শ্বগ্রন্থে নিয়ে এসেই তিনি লীলা করেছেন, আর কাকে উদ্ধার করেননি এমন কথা নয়। যে সুযোগ হারাবার জন্য আমাদের গুরুবর্গের মধ্যে নরোত্তম ঠাকুর তিনি খুব আফসোস করছেন, যখন গৌর নিত্যানন্দ অদ্বৈতাদি ভক্তবৃন্দ নদিয়া নগরে অবতার তখন না হইল জন্ম এদের কিবা কর্ম মিছামাত্র রহি ফিরিবার। আমাদের সকলেরই চিন্তার বিষয়, কিন্তু আবার গুরুবর্গের আলোচনার মধ্যে আমরা দেখতে পাই না আমরা হতভাগ্য নই। কেন? পরবর্তীকালে যে সমস্ত গুরুবর্গ এসেছেন, গোস্বামীগণ এসেছেন, তাদের কৃপায় আমরা শ্রীমান মহাপ্রভুকে চিনব, জানব, বুঝব। সুতরাং দুর্ভাগ্য আমাদের এটা বলা চলে না। শাস্ত্রে সব জায়গায় দেখা যাচ্ছে শাস্ত্রের কথা শুনতে হবে, শাস্ত্রের কথা মানতে হবে, শাস্ত্রানুসারে চলতে হবে, শাস্ত্রের বিধি নিষেধ মানতে হবে, এসব কথাগুলো আছে। একটা বিচার এসে পড়ে, গুরু বৈষ্ণবগণ যখন ভগবত কথা হরি কথা ভগবানের নাম রং গুণ লীলা কথা বর্ণনা করে, হরি কথা বলে, তখন আমরা কতটুকু নেব? শাস্ত্র বললেন সবটুকু নিতে হবে। কেন? গুরু বৈষ্ণব যদি অশাস্ত্রীয় কথা বলেন, শাস্ত্রের যুক্তির তত্ত্ব সিদ্ধান্তের বাইরে যদি কিছু বলেন তাহলে নিতে হবে? হ্যাঁ নিতে হবে, যেহেতু গুরু বৈষ্ণব আইনেতে আছে ব্যাপারটা, সেই জন্যই কথা বলা আছে। আমি শুধু শাস্ত্রকেই মানব, গুরু বৈষ্ণবকে মানব, শাস্ত্র বললেন তাকে তাহলে শাস্ত্র মানা হলো, আবার কেউ যদি বলেন, উল্টে যদি বলেন, আমি শুধু গুরু বৈষ্ণবের লাভটাকেই মানব, তার তাদের আদেশ নির্দেশ উপদেশ মানব শাস্ত্র বুঝি না, তাহলে ভুল হয়। কেন, যদি গুরু বৈষ্ণবকে যদি মানি তাহলে তো তাদের সব কথাটাও মানতে হবে, ওদের নির্দেশও মানতে হবে। গুরু বৈষ্ণব তো শাস্ত্র ছড়ানো, সে কথা বুঝাচ্ছেন, শাস্ত্রেই বুঝাচ্ছেন, মহাজন মাইকে পাওয়া যাচ্ছে, একই লাইনে আছে, সেই কথা বুঝানো হয়েছে। শাস্ত্র বলছেন, আমরা তাহলে কাকে কাকে মানব? শাস্ত্র বললেন গুরু বৈষ্ণব ওদিকে মানতে হবে। শাস্ত্র মানে ভগবান যেটা আদেশ করেছেন, নির্দেশ করেছেন, উপদেশ করেছেন, পজিটিভ নেগেটিভ সাইড সেইটাই শাস্ত্র। তাহলে গুরু বৈষ্ণব তারা তো শাস্ত্র ছাড়া কিছু বলেন না। শ্রীমদ ভাগবত অধ্যায় বোধ হয় 24 অধ্যায়, যেখানে ব্রজবাসীগণ ইন্দ্র পূজা করছিলেন সেইখানে দেখা যায় ইন্দ্র পূজা বন্ধ করলেন কৌশল করে কৃষ্ণ। তার পূজার জন্য যেসব দ্রব্যাদি সব এসেছে সেই সব দিয়ে গিরিরাজ গোবর্ধনের পূজা করা হয়েছে। কৃষ্ণ নিজেই বললেন, বাবাকে বলছেন নন্দরাজকে, এখানে এসব কি হচ্ছে? বাচ্চা ছেলে সবই খবর রাখেন, তিনি সবই বুঝতে পারছেন, তথাপি জিজ্ঞাসা করছেন বাবা এখানে কি হচ্ছে এসব? নন্দ মহারাজ বললেন, আমরা ঈশ্বর ইন্দ্রকে পূজা করছি, কেন সময় মতো জল পাব, চাষাবাদ হবে, সুবিধা হবে, আমাদের চাষাবাদ হবে, সব কিছু হবে। সেখানে বলছেন কৃষ্ণ ইন্দ্র কি করবে, তারা তো মাইনে পায়, নিগ্রহ কিং করিষ্যতি, আর মানে ইন্দ্র কিং করিষ্যতি, ইন্দ্রের দ্বারা আমাদের কি দরকার, ইন্দ্রের দরকার নেই আমাদের। বন্ধ করলেন ইন্দ্রের পূজা। ওখানে বলছেন, জিজ্ঞাসা করছেন কৃষ্ণ, আমি জিজ্ঞাসা করি বাবা এই যে অনুষ্ঠান হচ্ছে এটা কি শাস্ত্রানুসারে হচ্ছে, এর পিছনে কি কোনো তত্ত্ব সিদ্ধান্ত আছে? না, গণগড্ডা থেকে তারা যেমন করে দুনিয়ার লোক সেরকম হচ্ছে। প্রশ্ন অনেকগুলো করেছেন কৃষ্ণ, কিন্তু উত্তর দিতে একটু ভয় পাচ্ছেন নন্দরাজ। জানেন যে এই ছেলেটা তো সাধারণ ছেলে না, এতগুলো যুক্তি দিয়ে সে প্রশ্ন করেছে আমাদের কাছে, সব জেনে শুনেই হয়তো প্রশ্ন করেছে। সেখানে তিনি উত্তর দিয়েছেন, আমরা এই এই সুযোগ সুবিধা পাই, এই জন্যে ইন্দ্রের পূজা করছি। কৃষ্ণ বললেন, সকলের সব রকম ব্যবস্থাই তো শাস্ত্রে দেওয়া আছে, আধিকারিক দেব দেবী তারা তো আমাদের উপাস্য নন, উপাস্য হচ্ছেন মূল বস্তু, সেখানে যদি শ্রদ্ধা ভক্তি অর্পণ করা যায় তাহলে সবটাই হয়, সবটাই মেলে। এই বিষয়ে ইন্দ্রের কি কর্তব্য আছে, তার পূজা করার কি প্রয়োজন হচ্ছে? আমরা যদি বিষয় বিগ্রহের পূজা করি তার সাথে অনেক লাভ আছে, আর সর্বোপরি গার্জিয়ান তার যদি উপাসনা আরাধনা করি আমরা সবই পাই। ইহ জগতের সবই লৌকিক ব্যবহারিক জগতের সবটাই পাই, আবার পরমার্থ ক্ষেত্রেও সবটা পাই, আমাদের কোনো দিকে লোকসান নেই। তাহলে কেন আমরা মূল মালিকের ভজন করবো না? কেন শাস্ত্রে তো সব জিনিসই বুঝানো আছে, তথাপি আমরা তো বুঝতে চাই না কেন আমরা সর্বোপরি মানে গার্জিয়ান তার আরাধনা করি না কেন, উপাসনা করি না কেন, আমরা একটু সুবিধা পাই স্বার্থপর অল্প পরিশ্রমে অল্পায় আছে আমরা সব সুযোগ সুবিধাটা পেতে চাই, কাজটা হাসিল করতে চাই, এই জন্যে আমরা আধিকারিক দেব দেবীর উপাসনা করতে যাই শরণাপন্ন হব। কামনি স্থিরিত জ্ঞানা প্রপদ্যন্তে অন্য দেবতা, কামনা বাসনার দ্বারা প্রভাবিত হয়ে আমরা আধিকারিক দেব দেবীর শরণাপন্ন হতে চাই, অল্প পরিশ্রমে বহু লাভ করব। কৃষ্ণের মুখোক্তি অন্য কারো কথা নয়, গীতার বাক্য ফলটা কি পাবো আমরা কি পাই, অন্তবর্তু ফলং টেশন, যে ফলটা আমরা পাই অন্তবাদ ক্ষয়িষ্ণু ধ্বংসশীল সেই ফলটা পাই, অল্প মেধা আমরা অল্প বুদ্ধি বোকা অর্বাচীন অতাত্ত্বিক এইসব কথাগুলো বলছে, বুদ্ধিমত্তার কথা নয়, অন্তর্বর্তী ফলান তথাবত্ত অল্প মেধাটান দেবান দেবতা জানতি মধ্যভক্তা জানতি মানবকে দেবতাগণ দেবতাগণের উপাসনা যদি আমরা করি আরাধনা করি তাহলে আমরা অনিত্য দেব উঠে যাব। আর কৃষ্ণ বলছেন মধ্যভক্তা জানতি মানবকে আমার উপাসনাকারী আমারই অপ্রাকৃত দিব্যধান গমন করে, ফলটা তো একরকম হল না, দেবতাগণের আরাধনা করে যে ফল হবে সে ফল তো কৃষ্ণ ভজনের ফসে ফল হচ্ছে না, তার থেকে অনেক বেশি কিছু হচ্ছে, আমাদের চাহিদা কি আগে সেটা চিন্তা করতে হবে, আমরা জাগতিক বিষয়ে আসতে চাই না অপ্রাকৃত বস্তুকে চাই, তার চরণে ভক্তি চাই, কি চাই ওটা তো আগে ঠিক করা দরকার, তারপর তো আরম্ভ করবো সাধন, ওই জিনিসটা নিয়ে আমাদের জানা নেই, দেবতাদের আরাধনা করে সেই স্বর্গই স্বর্গ, কিন্তু স্বর্গ হয়েছিল সেখান থেকে আবার শেষ হয়ে গেলে পুণ্য আবার এই জগতে এসে জন্মগ্রহণ করতে হয়, আবার কর্ম কর্ম ফল পাপুণ্য পাপুণ্য জন্ম মৃত্যু জন্ম মৃত্যু এই তো আছে, কিন্তু ভগবানের উপাসনা করলে মুক্তি মেলে, আবার যারা খুব বিচক্ষণ ব্যক্তি খুব বুদ্ধিমান বুদ্ধিমতী তারা ওটা চান না, ভগবান দিচ্ছেন এই নাও তুমি দিলাম তোমাকে কি দিয়ে দিলেন ধর্মার্থ কাম মুক্ত চারটাই দিয়ে দিলেন, মুক্তির মধ্যে তো সবটা তো আর খারাপ নয়, পঞ্চবিধ মুক্তির মধ্যে একটা খারাপ ধারা বাকি চারটা তো রাস্তা বের পাইত, ভগবানের উপাসনা করলে চারটে অন্তত লাভ হয়, ভগবানের কাছে থাকা থেকে সেবা করা সামিপ্য ভগবানের মতো ঐশ্বর্য পাওয়া যাচ্ছে, আবার ভগবানের মতো চেহারা পাওয়া যায়, আবার শাস্তি সারূপ্য তার মতো রূপ সামিপ্য তার স্বামীকে বাস করে সেবা এ সমস্ত গুলো পাওয়া যায়, তথাপি ভগবান কেন তখন ভগবানের কাছে যাচ্ছেন না কেন, যারা ভগবানের উপাসনা করছেন আরাধনা করছেন খুব বুদ্ধিমান বুদ্ধিমতী যারা যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর এইরকম ধরনের চাতুর্য যাদের শিক্ষায় এসেছে তারা ভগবানের কাছে মুক্তি চাচ্ছেন না, কারণ একটাই যদি ওই মুক্তি নিতে গিয়ে আমি হে ভগবান তোমাকে যদি হারিয়ে ফেলি সেই ভয়ে তারা চাচ্ছেন না ওটা, আবার ব্যাখ্যার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মুখ্য প্রাপ্তি যেটা সাধারণ মানুষের সেগুলো সবই তাৎক্ষণিক ব্যাপার হয়ে পড়ে। ভগবানের ভক্তি যদি না থাকে তাহলে সব পণ্ডাশ্রম হয়ে যায়। সে কথা ভাগবত বলছেন, জেন্দ্র বিন্দাস বিমুক্ত মানিন তেজস্ত ভাব অবিশুদ্ধ বুদ্ধ আরুজ্য কৃষ্ণ পরম পদম তত পতঞ্চ ধূমাদৃত যুষ্ম তঙ্গায়। ভক্তিকে বাদ দিয়ে, ভগবত ভক্তিকে বাদ দিয়ে যদি আমরা এইগুলো ভগবানের কাছে চাই, টিকবে না, লাভ হবে না। সেই কথা বলেছেন, শ্রেয়স্কৃতিং ভক্তি মৃতটা তে দিব ক্লিশন্তি যে কেবল অবধানে, তাদের পক্ষে কি হচ্ছে, বৃথা পাণ্ডাশ্রম হয়ে যাচ্ছে। সুতরাং তুষে তুষ যদি বারবার করে ঢেকিতে পার পাওয়া যায় তাহলে তাতে কিছু শস্য দানা পাওয়া যায় না। সেরকম কথাগুলো উদাহরণগুলো ভাগবতে দেওয়া আছে। ভক্তি ছাড়া কিছুই হবে না। ভক্তি সঙ্গে থাকলে আর সবগুলো ঠিকঠিকভাবে ক্রিয়াশীল হয়, আর ওকে বাদ দিলে আর কিছুই ফল হচ্ছে না। ভগবানকে বাদ দিয়ে আমরা যত জড় বিষয় আসলে আছে, যা কিছু প্রার্থনা করি সেগুলো আমাদের পক্ষে অমঙ্গলজনক। ভালো বলতে তাই সাধন ভজন ভক্তি রয়েছে ভজনম, সেই ভগবানের ভজন সাধনকেই ভক্তি বলা হবে। উদ্দেশ্যটা তো তাই থাকবে, তা আমরা তো তা রাখতে পারছি না। আমাদের গুরু বৈষ্ণব গ্রন্থ এই শিক্ষাই দিয়েছেন, শাস্ত্র শিক্ষার বাইরে তারা কিছু বলেন না, বলতে পারেন না, বলা উচিত না, বলেন না তারা। তথাপি যদি তুলনামূলক আলোচনা করি আমরা, তা সেখানে দেখা যাবে কার বাক্য আগে নেব, আগে শাস্ত্র শুনব না আগে গুরু বৈষ্ণব শুনব, গুরু বৈষ্ণবের কথা শুনব। গুরু বৈষ্ণবের কথা শুনলে শ্রদ্ধা আসবে, তারপরে তো ভজন আরম্ভ হবে, সাধন আরম্ভ হবে। শাস্ত্র পড়ে আমরা সব জ্ঞান আহরণ করতে পারি কি? তা তো পারি না। শাস্ত্র পড়ে আছে বিভিন্ন অধিকারের জন্য, শাস্ত্রের বিভিন্ন রকম ধরনের কথাগুলো বলা আছে। এখন সেগুলো যদি বুঝিয়ে না বলেন গুরু বৈষ্ণবগণ, তাহলে কি করে আমরা শাস্ত্র আমরা আলোচনা করবো, শাস্ত্রের তত্ত্ব সিদ্ধান্ত বুঝবো কি করে আমরা? অসম্ভব হয়ে পড়ে, তার দরকার আছে। গুরু বৈষ্ণবকে বাদ দিয়ে ভগবানের স্বীকৃতি এটা হয় না। আবার ভগবানকে বাদ দিয়েও যদি আমি শুধু কেমন গুরু বৈষ্ণব বলি তাও হবে না। কেন? গুরু বৈষ্ণবকে বাদ দিয়ে ভগবান নন, আবার ভগবানকে বাদ দিয়েও গুরু বৈষ্ণব নন। তত্ত্ব দর্শনটা তো এইরকম, আমরা যেন ওই অর্ধকুক্কুটি নেয় মধ্যে না পড়ি, দুষ্ট্রুটি ওটা কিছুটা মানবো কিছুটা মানবো না। কতটুকু মানবো? আমার সুবিধার জন্য যতটুকু ততটুকু মানবো। এটা তো যারা শাস্ত্র বুঝতে চাইছেন, তত্ত্ব সিদ্ধান্ত বুঝতে চাইছেন, তাদের পক্ষে এটা ঠিক হয় না। দুই তত্ত্বকেই মানতে হবে, আশ্রয় বিগ্রহকেও মানতে হবে, বিষয় বিগ্রহকেও মানতে হবে। ঠিক এই কথাই শিক্ষা দেওয়া আছে শাস্ত্রে। আশ্রয় বিগ্রহের কাজ বিষয় বিগ্রহের নয়, আবার বিষয় বিগ্রহের কাজ আশ্রয় বিগ্রহের নয়। তথাপি ভগবান কখনো কখনো জগৎ যুগের পক্ষে কল্যাণ বিস্তার করেন, জগৎগুরুরূপে এসে তিনি শিক্ষা দেন। কিন্তু তাহলে কি তার সব এটা চলে যায়? শক্তি ক্ষমতা তা তো যায় না। তিনি তার সমস্ত শক্তি নিয়ে, তার নাম রূপ গুণ লীলার সমস্ত বৈশিষ্ট্য নিয়ে এই জগতে আবির্ভূত হন। সেই কথাই শাস্ত্রে বোঝানো হয়েছে। যারা গুরু বৈষ্ণব তারা হচ্ছেন ভগবানের বিশেষ শক্তিপ্রাপ্ত ক্ষমতাপ্রাপ্ত, এই কথা বলা হল। যদি সেটা আমি না মানি তাহলে তো গুরু বৈষ্ণবকে মানা হল না। আবার সর্বশক্তিমান ভগবান তাকে যদি আমি কিছু কম শক্তিমান বলি তাহলে তার চরণে অপরাধ হয়ে যায়। বা তার কোন বৈশিষ্ট্য নাই, কোন বিরাট নাই, কোন রকম ধরনের তার তারতম্য ভাব নেই, তাহলে কি হবে? তাহলে ভগবানের মুখে অস্বীকার করা হয়, সবটাই মানতে হবে। যাদের আশ্রয়ে আমরা ভগবত তত্ত্বে প্রবেশ করব, সে সম্বন্ধে শিক্ষা লাভ করব, বাস্তব ধারণা পাবো, সেই জিনিসকে আমাদের নিশ্চয়ই মানতে হয়। গুরুতত্ত্ব সম্বন্ধে, বৈষ্ণব তত্ত্ব সম্বন্ধে সুন্দরভাবে শাস্ত্রে সব কথা বলা আছে। তাদের কৃপা যদি আমরা না পাই, আমাদের সবটাই বিফল হয়ে যায়। বহু তত্ত্ব দর্শন আমরা জানতে পারি, শিখতে পারি, কিন্তু সে সমস্তগুলো আমাদের হৃদয়ে ধারণ করা দরকার। বাস্তব ক্ষেত্রে সেটা করতে চাই না। আমরা অল্পায়াসে তত্ত্ববস্তু লাভ করতে চাচ্ছি, এটা তো কখনো হয় না। সেখানে শরণাগতি পূর্ণ আত্মসমর্পণের কথা আছে। সদ্গুরু তিনি তার আশ্রিত জনগণকে সব কথাগুলো সমানভাবে সকলকে বলতে পারেন না।